একুশে মে 2018 রুমি জমানা তরজমান কাবির আরবিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতহুমের পঞ্চম তারাবির পরের আজিম শান ইসলাহী মজলিস, যা প্রত্যেক সালেকিনের বারবার শুনতে থাকার মতো। বাইতুল হক জামে মসজিদ, ঢালকানগর, ঢাকা।
বিসমিল্লাহির রহমানির রহিম। ফরমায়ে কে জিয়াদা রাহজন ইস তরীক কা কিবির হে, মসলন বুরা মাননা ইসলাহ সে। আর ফরমায়ে কে তালিম বিদুন সোহবত কে কাফি নেই হতি, জিয়াদাতর সোহবত কি জরুরত হে। হযরত হাকিম উল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে, আল্লাহ পাককে পাওয়ার পথে সবচেয়ে বড় ডাকাত হল অহংকার, বড় সন্ত্রাসী, বড় ডাকাত, সবচেয়ে বড় ক্ষতিকারক হল অহংকার, নিজেকে কিছু মনে করা, নিজের এলমের কারণে, আমলের কারণে, যোগ্যতার কারণে, যে কোনো কারণে নিজেকে বড় মনে করা। কিবির মানে অন্যের তুলনায় নিজেকে বড় মনে করা। আর এটা হল ওজব। ওজব মানে নিজের গুণের উপরে নিজে মুগ্ধ হওয়া। ইস, আমার কি এলেম, আমার কি বয়ান, আমার কি যোগ্যতা, আমার কি সুন্দর আখলাক, এই নিজের কোনো খোদা প্রদত্ত গুণাবলীর উপরে নিজে মুগ্ধ হওয়া, এইভাবে যে আল্লাহ পাকের দান এটা সেই কথা ভুলে যাওয়া, সেটা লেহাজ না রাখা, এটাকে ওজব বলে। বাংলাতে আত্মপ্রসাদ বলে, আত্মম্ভরিত, আত্মপ্রসাদ না। আর কিবির বা অহংকার হল অন্যের তুলনায় নিজেকে বড় মনে করা। দুইটার মধ্যে এতটুকু পার্থক্য, কিন্তু দুটোটাই হারাম এবং দুটোটার চিকিৎসা একই রকম। কথা বুঝুন, দুইটারই চিকিৎসা একরকম। বহরহাল, অহংকার বড় ধ্বংসাত্মক বিমারী। হাজারো এলম, হাজারো আমল সব বেকার, হাজারো ইবাদত সব বেকার হয়ে যায় অহংকারের কারণে। অহংকার বড় মারাত্মক জিনিস। অহংকার আছে তো সে লানতের মধ্যে আছে। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণও অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আগে শাস্তি, বেইজ্জতি, জিল্লতি, এটা এই ভয়ঙ্কর ভোগান্তির পর যখন মুক্তি হবে তো হবে। এত বড় মারাত্মক বিমারী, যতক্ষণ না এটার থেকে নিজে সাফ হবে জান্নাতে প্রবেশ করার কোনো উপায় নাই। কথা বুঝতেছেন ভাইয়া? যেমন হযরত বললেন যে অহংকার, যে মাসালান বুরা মাননা এসলা আছে, সায়েক সংশোধন করে দিলে, এসলা করে দিলে সেটা ভালো লাগে না। হ্যাঁ, আমার এত এলেম, আমার এত ইজ্জত, আমি এত পুরানা নাম করা মানুষ, এত বড় খলিফা আমি, হ্যাঁ না, আর আমাকে সবার সামনে ধরে রাগ করে, বকে, আমার দোষ ধরে, আমাকে ধমকায়, এই তো এগুলো যখন মনে করে তো তখন সে এগুলো করে অহংকারের কারণে, নিজেকে সে কিছু মনে করে যে অনেকের তুলনায় আমি তো এখন বড়, এখন আমাকে এইভাবে ডাডবট করা, শাসন করা, ধমক দেওয়া, এটা আমার মানহানিকর বিষয়, এটা মনে করে যে নিজেকে মিটায়, সে এটা মনে করতে পারে না। হযরত হাকিমুল উম্মত নওয়ারুল্লাহ তাআলার কথা এখানে কামালাত আশরাফিয়া কিতাবের মধ্যে এক মুলফুজে বলছেন, শেখ যাকে সংশোধনের জন্য রাগ করেন, ধমক দেন, শাসন করেন, আর সে কারণে মুরিদ দূরে সরে যায়, এটা তার মুখলেস না হওয়ার দলিল। গায়ে মুখলেস, সে মুখলেস না। কথা বুঝেন নে, নিজেকে মিটানো ছাড়া কেউ আল্লাহকে পায়নি। নিজেকে মিটানো জরুরি। নিজের যতক্ষণ পর্যন্ত নিজের মধ্যে কিছু আছে, সর্বনাশ, সব শেষ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হযরত হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ ওখানে গেলে হযরত এগুলোর উপর কড়া নজর রাখতেন, কার মধ্যে উজুব আছে, কিবির আছে। অন্যান্য বিমারী সেগুলো চেষ্টা করতে করতে একসময় মানুষের এসলা হয়, কিন্তু কিবিরের অহংকারের বিমারি বড় মারাত্মক, কারোর মধ্যে কুদৃষ্টির বিমারি আছে, এসকে পরস্থির বিমারি, হোসেন পরস্থির বিমারি আছে, কারো প্রতি আকৃষ্ট হয়ে গেছে। এই মানুষ এই ধরনের রোগে যারা আক্রান্ত হয়, কুদৃষ্টির রোগে আক্রান্ত, শাহওয়াতের রোগে আক্রান্ত, কাম রিপুর রোগে আক্রান্ত যারা হয়, ওরা নিজেকে কখনো বড় মনে করে না যে আমি শাহ সাহেব, আমি কেবলা জান, আমি হজরত জি, এসা কেউ কখনো নিজেকে মনে করে না, বরং এরা তবেই ভাবেই নিজেকে খাসিস মনে করে, নিজেকে নিকৃষ্ট মনে করে, যা আমি বাজে, আমি নিকৃষ্ট, আমি দুনিয়ার কলঙ্ক, হ্যাঁ আমি দুনিয়াতে না আসলেই বরং ভালো ছিল। এইভাবে তার তার বিমারি এমন, সে বিমারি তার অহংকারকে নিশ্চিহ্ন করার জন্য সহায়ক হয়। কোথা বুঝুন নেই তো অর্থ এই যে এইসব এইসব ধরনের বিমারিতে যারা আক্রান্ত, তাদের যখন ধীরে ধীরে এসলা হয়ে সংশোধন হয়, তো সে নিজে শুকুর গুজার থাকে, আমার মতো পশু, আমার মতো নিকৃষ্টকে আল্লাহ তাআলা আজকে এত ইজ্জত দিচ্ছেন আল্লাহওয়ালাদের বরকতে, আল্লাহওয়ালাদের সোহবতের বরকতে। হ্যাঁ, কিন্তু যদি আবার সে এই রোগে পায়ে বসল যে আমি হজরত হয়ে গেছি, আমি কেবলা, আমাকে সবাই শ্রদ্ধা করে, ইজ্জত দেয়, অতএব আমি অনেক ঊর্ধ্বে, অনেক উপরে, সেজন্য শেখের শাসনকে সে মানতে পারে না, এটা তার অহংকারের দলিল, অহংকার বড় ধ্বংসাত্মক। কথা বুঝতেছেন ভাইরা? অহংকার ভীষণ মারাত্মক, শেখের সামনে নিজেকে যে পূর্ণভাবে মিটায় না, সে মানুষই হইতে পারে না, শেষ হয়ে যায়, পরে শেষ হয়ে যায়। বাহ্যিকভাবে মনে হয় যে ইস কি বড় শাসা, কিন্তু ভিতরে ভিতরে পরিণাম দাঁড়ায় যে শেষে একদম তিলে তিলে শেষ হয়ে যায়। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানবী রহমতুল্লাহ আলাইহি এক মুরিদকে রাগ করছেন, শাসন করছেন, সে খুব মন খারাপ করছে, হ্যাঁ আমার সঙ্গে এরকম করলেন উনি, পরে সে খানকা থেকে চলে যাবে, খানকাই থাকবে না, রাগ টাগ করে চলে গেছে একদম খানকা থেকে। হ্যাঁ, পরে যখন চলে গেল হযরত থানবী ভাবলেন, আমি কিছু না বটে, কিন্তু আল্লাহ পাকের এক নিয়ম আছে যার দ্বারা আল্লাহ পাক আল্লাহর বান্দাদের তরবিয়ত করান, তো তাকে কষ্ট দিলে, তার সঙ্গে বেয়াদবি করলে এটার পরিণতি আসে, পরিণাম আসে, ভোগান্তি আসে, এই লোকটা বিপদে যাতে না পড়ে, এজন্য হযরত থানবী ওকে সংশোধন করার জন্য এবং ওর ভুল থেকে ওকে মুক্ত করার জন্য একটা হেকমতের পন্থা অবলম্বন করলেন, যে কাউকে দিয়া সামনে আসেন, এদিকে জায়গা বানাও তো ভাই, এই বললাম এদিকে জায়গা, এক সিট বানাও জলদি জলদি, শাহ সাহেবের তো বল সিট বানাইতে বলছি, ফের সুযোগ করতে পারতেছো না কেন, যাও উঠো, পিছে বসো, গিয়া নড়তে পারো না, এত বুড়া হয়ে গেছে এখনই, যাও ওই পিছে বসো, শাহ সাহেব হয়ে গেছে, পাইছে এসে আরেকটাতে, হ্যাঁ যাও ওই পিছে বসো, ওইখানেই বসে থাকো। নিজেকে মিটাইতে না পারলে সব গোল্লায় গেছে, এটা মনে করতে হবে, বক্তা হইছ, হ্যাঁ বক্তা সাহ, হ্যাঁ। তো হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি এক এক মুরিদকে দিয়া ওই যে ভাগুরা মুরিদের কাছে হাদিয়া পাঠাইছেন, হ্যাঁ না, হাদিয়া পাঠাইছেন, সে এত ক্রুদ্ধ, এত ক্রোধান্বিত যে ওই হাদিয়া সে রাখে নাই, যাও নিয়ে যাও, হাদিয়া আমি রাখি না। হযরত হাকিমুল উম্মত আফসোস করলেন, আহা কত বড় মুশকিল হয়ে গেল, পরে এই লোক মৃত্যুর আগে অনেক ভোগান্তির সাথে তার মৃত্যু হয়েছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, হ্যাঁ, বা দুর্দ কাসা হার কে দরুফতাদ বরুফতাদ বস্তাজিরবা কর দেম দারি দায়রে মুকাফাত, হ্যাঁ এই দুনিয়া বড় প্রতিশোধের ঠিকানা, মানে এর বিনিময় আছে, বস্তাজিরবা কর দেম দারি দায়রে মুকাফাত, با درد کشا هر کی دروفتاد بروفتاد اللہ والا دے سنگے جی باڑاباڑی کرے سے ادوپتیت ہوئے تار بھوگانتیر شکار ہوتے ہوئے শুনতেছেন প্রিয় বন্ধুরা, বাহ্যিক ভাবে মনে হয় যে শাহ সাহেব কত পরেশান করতেছে। আমার শেখ রহমতুল্লাহ আলাইকে এক লোক এইভাবে বহুত পরেশান করত, অনেক পরেশান করত। হযরতওয়ালা রহমতুল্লাহ আলাই বরদাস্ত করতেন, এক এক বুজুর্গের পিছনে এক একজন এরকম পড়ত, কিন্তু একটারও পরিণতি পরিণাম ভালো হয়নি, সবটাই বিপদে পড়ছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো বুরা মানা ইসলাস আর ফরমায়া কে তালিম বেদুন সোহবত কে কাফি নেই হতি, জিয়াদাতর সোহবত কি জরুরত হ্যায়। যে শুধু এমনি চিঠিপত্র ইত্যাদির মাধ্যমে তালিম হইতে পারে, যে মানুষের এসলাই বিষয়াদি তাকে বলা, জানানো, শিক্ষা দেওয়া, বাতলাইতে থাকা, এটা করা যায়। কিন্তু শুধু তালিমের দ্বারা এতটা ফায়দা হয় না যতটা ফায়দা সোহবতের দ্বারা হয়। বেশিরভাগ সোহবত উঠানো দরকার, কথা বুঝেন নাই? হ্যাঁ, অনেক মানুষ এরকম আছে যে বয়স হয়ে গেছে, এখন তার এসলা করাও মুশকিল। কারণ দেখা যায় যে যেই যেই সমস্যাটা তার, এটাকে সংশোধন করা কোনো ফরজ ওয়াজিব না, এখন আর ফরজ ওয়াজিব না। কিন্তু ইনসানি মেয়ারের উপর নিজেকে বানানোর জন্য, মানুষের উন্নত স্তরে উঠার জন্য এই বিষয়টারও সংশোধন দরকার, কি কথা বুঝেন না? কিন্তু সেটা এমন একটা পজিশন, এই নিয়ে এখন শাইখুল হাদিস, এই নিয়ে এখন দশটা মাদ্রাসার মুহতামিম সাহ, হ্যাঁ, সমাজের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, পরে অনেক বিষয়ে তার এসলা করা যায় না। যেমন এক মানুষকে দেখলাম যে খাইতে বসছে, খায় চপ 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 শব্দ হইতেছে, এটা কোনো ভালো তরিকা না। খাওয়ার সময় এরকম মুখে শব্দ হবে কেন? এটা এক নিন্দনীয় বিষয়, কি কথা বুঝেন না? এক অপছন্দনীয় বিষয়, অসামাজিক বিষয়। কিন্তু যদি এটা যুবক হয়, তরুণ হয়, ভাই এরকম করো না, এরকম করবা না, ঠিক করে দেওয়া যায়, বলে দেওয়া যায়। কিন্তু এই বিষয়গুলো ধরা পড়ে সোহবতে আসলে, শেখের সঙ্গে উঠা বসা করার কারণে দিনরাত চাল চলন আচার আচরণ কথাবার্তা উঠা বসা এর মধ্যে যতগুলো দোষ ত্রুটি থাকে এগুলো ধরা পড়তে থাকে, এগুলো শেখের নজরে ধরা পড়তে থাকে। আর যে মুরিদ মোখলেস হয় সে খুশিতে বাগবাগ হইতে থাকে, আমার তামাম ক্যান্সারের এখানে সুচিকিৎসা হচ্ছে, আমি আর মানুষ হওয়ার রাস্তা খুলে গেছে, কি কথা বুঝেন নাই? আরে মিয়ার, সংশোধন করার জন্য, এসলা করার জন্য তো জ্ঞান লাগে, সেই জ্ঞানওয়ালা লোকের অভাব। কারণ কোন কামেলের দ্বারা যে দীর্ঘ তরবিয়ত প্রাপ্ত না, সেই লোক তরবিয়ত করতে পারে না। কামরার মধ্যে বসে বসে খালি সুলুক ও তাসাউফের কিতাব দেখা কেউ যদি মুরব্বী সাজে তরবিয়ত করতে যায়, তো সে পুরা কামিয়াব হইতে পারে না। আমি এটা বলি না যে কামিয়াবি হবে না, ভাই অনেকের সমাজ ভালো, জ্ঞান ভালো, হ্যাঁ, ফাহাম ভালো, সেই কারণে অনেক বিষয়ে তিনি আয়ত্ত করতে পারেন। কিন্তু এটা নিশ্চিত 100 বার যে পরিপূর্ণভাবে তরবিয়তের ক্ষেত্রে কামিয়াব হওয়া কুশ্চিন কালও সম্ভব না ওই ব্যক্তির জন্য যে নিজের কোন কামেল শায়খের দীর্ঘ সোহবত না অর্জন করছে, দীর্ঘ তরবিয়ত যে শায়খের কাছ থেকে না পাইছে, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তবে এটা যদি হয় যে শায়খ বটে, সঙ্গে কোন তিনি একজন খেলাফত প্রাপ্ত শায়খ, কিন্তু সেই সঙ্গে উঁচু মানের সাহেব নিসবত, উঁচু মানের সাহেব নিসবত, বড় বেশি বড় মাপের ওলি আল্লাহ, পুরানা নিসবত মা আল্লাহ তার আছে। তো এই ক্ষেত্রে যে আল্লাহ পাক যাকে এত বড় মাপের ওলি বানান তাকে সেই মাপের ফামও দেন, তরবিয়তের বুঝও দেন তাকে, তরবিয়ত করার মতো জ্ঞান সমাজ বুঝ, এরকম দূরদর্শিতা আল্লাহ পাক তাকে দান করেন, এটা দিতে থাকেন কদমে কদমে, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো সেরকম যদি কোনো কামেল এরকম ওলি আল্লাহ হয়, বড় উঁচু নিসবতওয়ালা, রাসেকুন নিসবত, তো খাস মোয়ামলা, কিন্তু এরকম কম হয় যে তরবিয়ত পাওয়া ছাড়াই তরবিয়ত করতে পারে এটা খুব কম হয়। হ্যাঁ, এই জন্য আমার শেখ রহমতুল্লাহ আলাইহি বলতেন সহজ ভাষায়, তরবিয়ত কা ভি তরবিয়ত ইয়াফতা হোনা জরুরি হ্যায়, তরবিয়তেরও তরবিয়ত জরুরি। কেসা ভাষা, তরবিয়ত কা ভি তরবিয়ত ইয়াফতা হোনা জরুরি হ্যায়, তরবিয়তেরও তরবিয়ত প্রাপ্ত হওয়া জরুরি। কিভাবে কোন পদ্ধতিতে তরবিয়ত করবে, হ্যাঁ, যে এসলা করবে, সংশোধন করবে, পরামর্শ দিবে, সেটাও আগে থেকে জানা দরকার, না জানলে হয় না। এক বিষয়ে রাগ করতেই থাকলো, করতেই থাকলো, করতেই থাকলো, পেছনে তো ফুটে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, হ্যাঁ না, যে ব্যালেন্স রক্ষা করে, রাগও করলো, ফের স্নেহও করলো, হ্যাঁ না, দুরুস্তিও নরমি বহাম দরবে আস্ত, কঠোরতা করলো আবার স্নেহ মহব্বত করলো, তো দুইটার কারণে, দুইটার সমন্বয়ের কারণে তখন সে বিষয়টাকে গ্রহণ করা মুরিদের জন্য সহজ হয়ে যায়। আরেকটা বিষয়, সেটা হলো পুরানো যুগে মাশায়েক যে শাসন করতেন, কঠোর থেকে কঠোর থেকে কঠোর ভূমিকা নিতেন, মুরিদরা সেটা মানত, এই জমানায় সেটা মুশকিল। এখন মানুষের এতটা এই গ্রহণ করার যোগ্যতা দেখা যায় না, এখন একটু কঠোরতা করলে সব ভাণ্ডবাটি চুরমার হয়ে যায়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? 11টা বাজে আর না হলে এক ঘটনা শুনাই দিতাম, হ্যাঁ, যে মাসায় কিরকম কঠোরতা করতেন আগে, আগের জমানাতে মুরিদি সেটাকে বরদাস্ত করত, যার কারণে বড় মাপের সাহেবের নিসবত ওলিয়াল্লাহ হয়ে যেত মুরিদ, কারণ শায়খের সামনে যতটা মিটায় তত ঊর্ধ্বের নিসবত মাল্লা নসিব হয়, যত বেশি নিজেকে মিটাইতে পারে তত উঁচু মানের বেলায় তার নসিব হয়। মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি হাকিমুল মুত্তাহানবীর দীর্ঘ সোহবত প্রাপ্ত, তরবিয়ত প্রাপ্ত মানুষ, হযরত হাকিমুল মুত্তাহানবী বলতেন যে আমার এখানে যারা আছে সবাই খেলাফতের যোগ্য, কিন্তু আমি বিশেষ কোন মসলিহতের কারণে আমি কাউকে খেলাফত দেই, কাউকে খেলাফত দেই না। তো অনুরূপ ভাবে হযরত থানবী মাওলানা ইউসুফ বিন নূরি রহমতুল্লাহ আলাইহি কেউ খেলাফত দেন নাই, মুজাহিদের সোহবত করছেন, আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি খেলাফত দেন নাই, কিন্তু আশ্চর্যের বিষয় হল হাকিমুল মতের সোহবতে হযরত নিজেকে এতটা মিটাইছেন, এত উঁচু মানের সাহেব রিসমত ওলি আল্লাহ তিনি ছিলেন, হাফেজ হুজুর হাকিমুল মতের খেলাফত প্রাপ্ত মানুষ, কিন্তু সারা জীবন হাফেজ হুজুর মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহিকে বড় জানতেন, নিজের মুরব্বী হিসাবে মানতেন, যে কোনো ব্যাপার দাঁড়াইলে বলতেন যে আমার হয়ে মাওলানা শামসুল হক সাহেব কি বলেন, ওনার যেটা সিদ্ধান্ত আমি সেটাই মানব, সদস্য হুজুর ওনার লকব ছিল, সদস্য হুজুরের সিদ্ধান্তের সামনে বস খতম। আর হযরত সদস্য হুজুরকে খেলাফত দিয়েছিলেন মাওলানা শাহ আব্দুল গনি সাহেব রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ না, হ্যাঁ, শাহ আব্দুল গনি ফুল রহমতুল্লাহ আলাইহি, এমনি তো আগে মাওলানা জাফর মত উসমান রহমতুল্লাহ আলাইহি খেলাফত দিয়েছিলেন, পরে হযরত থানবী নারাজ হয়ে মাওলানা উসমানের খেলাফত কেটে দিয়েছিলেন, আজীব মুসিবত ছিল, পরে ওনারা পেরেশান হয়েছেন যে এখন কোন দিক যাব। তারপরে তো শাহ আব্দুল গনি ফুল রহমুল্লাহর সঙ্গে তাল্লুক কায়েম করছেন, আজীব পেরেশানি, আজীব মুশকিল। মাওলানা জাফর মত উসমান রহমতুল্লাহ আলাইহি খেলাফত কাটছিলেন হাকিমের উম্মত, কি কারণে, যে খানকা থানা ভবনে হাকিমুল মতের পরে আল্লামা জাফর মত উসমানীকে দ্বিতীয় হজরত বলা হইত, ছোটে হজরত, ওনার নাম ছিল ছোটে হজরত, ইনি ছোট হজরত, বড় হজরত তো বড় হজরত, ইনি ছোট হজরত, উনি আলা হজরত, ইনি তার পরের হজরত। তো হজরতের এলম তো এমন ছিল যে আশ্চর্য, আহা, হজরত মাওলানা জাফর মত উসমান রহমতুল্লাহ আলাইহি কি বড় ধরনের আলেমে দিন ছিলেন, কি বড় মাপের মুহাদ্দিস ছিলেন, কি বড় মাপের ফকির ছিলেন, কত বড় আরেফ ছিলেন আল্লামা উসমানী, হাকিমুল মতের আপন ভাগনা, আপন ভাগনা, হ্যাঁ, এবং হযরতেরই হাতে গড়া। কিন্তু ঘটনা হয়েছিল এই যে, ঢাকা ইউনিভার্সিটির পক্ষ থেকে ওনাকে আহ্বান করা হয়েছিল বুখারি শরীফ পড়ানোর জন্য, হযরত এটাকে ভালো মনে করছেন যে ভার্সিটির ছেলেরা বুখারি শরীফ পড়বে, ফায়দা হবে, এই আসছেন। হযরত হাকিম উল উম্মতের কাছে সংবাদ গেছে যে তিনি ঢাকা ভার্সিটিতে এখন পড়ান। হযরত নারাজ হয়ে গেছেন যে তুমি আমার সঙ্গে মশওয়ারা না করে ওখানে ভার্সিটির প্রফেসর হতে গেছো কি জন্য। খুব নারাজ হয়েছেন যে নিজের শায়খের সামনে পূর্ণাঙ্গ ভাবে নিজেকে মিটাও নাই, নিজের রায় এখনো জিন্দা আছে। তো হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহির ভাষায় ফানায় রায় কি জো হিম্মত না পাইয়ে কিউ আপ আহলে ইশক কি মাহফিল মে যাইয়ে। শায়খের সামনে নিজের রায়কে পরিপূর্ণভাবে যদি ফানা করতে না পারো সে আল্লাহওয়ালার কাছে তুমি যাও কি জন্য, কিসের জন্য সেখানে যাও, কেসা শের ফানায় রায় কি জো হিম্মত না পাইয়ে কিউ আপ আহলে ইশক কি মাহফিল মে যাইয়ে। নারাজ হয়ে গেছেন, পরে খেলাফত কাটিয়ে দিয়েছেন, এই হলো ঘটনা। কিন্তু আশ্চর্য হলো যে হযরত মাওলানা জাফরুল উসমানী রহমতুল্লাহ আলাইহি এত সত্ত্বেও মৃত্যু পর্যন্ত হাকিমুল উম্মতের মসলকের উপরে 100% অটল ছিলেন। হাকিমুল উম্মত ছাড়া আর কিছু বুঝতেনই না। হযরতের তালিম তরবিয়ত হযরত হাকিমুল উম্মত হাকিমুল উম্মত হাকিমুল উম্মত এই করতে করতেই জিন্দা ছিলেন, এই করতে করতেই দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। একই অবস্থায় ছিল আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির। হযরত হাকিমুল উম্মত থানভী খণ্ডিত ভারত এর পক্ষে হযরতের রায় ছিল। তো আমাদের বড়দের কারো কারো রায় ছিল অখণ্ড ভারতের পক্ষে। আল্লামা সাব্বির আহমদ উসমানী একবার বলছিলেন যে হযরত আমার কাছে ইনশিরা হয়ে গেছে এখন যে খণ্ডিত ভারতকে সমর্থন করা ওয়াজিব না অখণ্ড ভারতকে সমর্থন করা ওয়াজিব। হযরত থানভী বললেন যে আপনার রায় আর আমার রায় তো মিল নেই, শায়খ এবং মুরিদের রায় যখন এতটা তারুজ হয় ফের একসাথে থাকা মুশকিল। ঠিক আছে, পর হযরত থানভী তারও খেলাফত কেটে দিয়েছেন। আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ অথচ এই আল্লামা জাফর আহমদ উসমানী আল্লামা সাব্বির আহমদ উসমানী রহিমাহুল্লাহ তাআলা দুজনই সারা বিশ্বের কত বড় উঁচু মাপের আলেম দিয়েছিলেন। লক্ষ লক্ষ মুহাক্কিক আলেম মুহাদ্দিস ফকিরা যে এই দুজনের সামনে মাথা নত করে আদবের সাথে বসে থাকতেন, এত বড় মানুষ ছিলেন দুজন। পরে হযরত উসমানী বহুত মাওলানা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ বহুত পেরেশান হয়েছেন এবং তওবা করছেন যে আমার ভুল হয়েছে, এটা হযরতের রায়ের সামনে আমার রায়কে মিটাইয়া দিলাম। কিন্তু এতটা পেরেশান হয়েছেন যে রাস্তা রাস্তায় ঘুরতেন এবং পাগলের মতো রাস্তার পাশে এক জায়গায় জমিনের উপর বসে বসে কাঁদতেন। পরে যারা দেখনেওয়ালা তারা দেখে গিয়া এই হযরত হাকিমুল উম্মতের নিকট খবর পৌঁছেছেন যে মাওলানা উসমানের তো এই হালত। হযরত থানভী বললেন যে এরকম করলে কি হবে, এটা সমাধান তো হওয়া চাই, পথে আসা চাই, উসুল মোতাবেক কাজ করা চাই। তার যদি সে যদি মনে করে তার ভুল হয়েছে তাহলে উনি সে তওবা করলেই পারেন, আমার কাছে এসে চিঠি দিলেই পারেন, তওবা করলেই পারেন, মাফ চাইলেই পারেন। হযরত উসমানী খুশি হলেন এই সংবাদ পাওয়ার পরে। পরে হযরত থানভীর নিকট এক চিঠি লিখছেন লম্বা, যার নাম হলো আত তওবাতুন নাসুহ, খালেস তওবা। তওবাতুন নাসুহ মানে খালেস তওবা, মানে একদম আমি কোন এটার মধ্যে কৃত্রিমতা করি নাই, আমার অন্তর থেকে তওবা করলাম, ফিরে আসলাম। ফের হযরত থানভী অনুমতি দিয়েছেন, ঠিক আছে এখন আমার মুরিদদের সঙ্গে বসার অনুমতি দিলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এত বড় আলেম মানুষ, ওফো আল্লাহ একবার। পরে বহু বড় বড় ওলামা খোলাফা হাকিমুল উম্মতের নিকট বহুত দরখাস্ত করছেন, সুপারিশ করছেন যে হযরত সাব্বির আহমদ উসমানীকে আবার খেলাফত দিয়ে দিলে ভালো হইতো। হযরত হাকিমুল উম্মত বললেন যে আমি সাব্বির আহমদকে খেলাফত দিতে পারি এক শর্তে, সে কোন মসজিদের মুয়াজ্জিন হবে, পাঁচ ওয়াক্ত আজান দিবে, আর যখন ওই খানার টাইম হয় তো কোন বাড়িতে তার জাগির থাকবে, সেই জাগিরে গিয়ে আওয়াজ দিবে, ভাই আপকা মুয়াজ্জিন আয়া হয় মুয়াজ্জিন কো দো রুটি দে দো, ভাই আপনাদের মুয়াজ্জিন আর সে মুয়াজ্জিন কে দুই রুটি দেন। ইয়ে কাম সাব্বির আহমদ সে নামুমকিন হ্যায়, ইসলিয়ে খেলাফত কি ওয়াপসি ভি নামুমকিন হ্যায়, যে সাব্বির আহমদ উসমানীর দ্বারা তার মতো এত বড় আলেমের দ্বারা এই কাজ সম্ভব না, এজন্য খেলাফত দেওয়া সম্ভব না। হাকিমুল উম্মত কেসা মানুষ ছিলেন, ওরে ভাই সুবহানাল্লাহ। শুনতেছো প্রিয় বন্ধুরা, এখন তো খেলাফতের যা দশা হয়েছে, খেলাফত সস্তা হয়ে গেছে, তাই না? খেলাফতই খেলাফত খালি, সে সারা দেশ দুনিয়াব্যাপী খেলাফত। খলিফা হওয়ার পরে এক একজন ঝটপট ঝটপট সে নিজের নামের কার্ড বানায় খলিফায় অমুক, হ্যাঁ না, নিজের এসলাহের খবর নাই খলিফায় অমুক। আরে বিয়া মাওলানা শামসুল হক ফরিদপুরি তো খলিফাই হন নাই, কিন্তু সারা দুনিয়া তাকে শ্রদ্ধা করতে বাধ্য হয়েছে। এমনকি মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি হাকিমুল মাদিনা তো উঁচু স্তরের খলিফা, মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ যখন সেই তদানীন্তন পাকিস্তান আমলের পশ্চিম পাকিস্তানে গেছেন, বরং এখানেও বাংলাদেশে আসতেন, তো মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তখন বলছিলেন যে আপনি আপনি নিজেকে এত লুকাইছেন এত গোপন করছেন যে কি বলবো। অথচ হযরত হাকিমুল উম্মতের একদম টপ লেভেলের খিলাফত লাভ খলিফাদের মধ্যে আপনার নাম থাকার দরকার ছিল, কিন্তু সদস্য হুজুরগুলোর কোনো পরোয়াই করতেন না। হালাকি উভয় পাকিস্তানের বড় বড় উলামায়ে কেরাম সবাই সদস্য হুজুরকে শ্রদ্ধা করতেন, সবাই তাকে উঁচু স্তরের মনে করতেন, বড় স্তরের মনে করতেন। তো যে নিজেকে মিটায় আল্লাহ পাক খুদ তার মর্যাদা উঁচু করে দেন। খেলাফতের মোহতাজ সে থাকে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, অনুরূপ এক বুজুর্গ ছিলেন ময়মনসিংহ এ হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহ। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মতের সুদীর্ঘ সৌভাগ্যপ্রাপ্ত মাওলানা আথার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহ বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমে দিন, হাকিমুল উম্মতের একদম পাঁচ সাতজন সবচেয়ে বড় খলিফার একজন আল্লাহ হযরত মাওলানা আথার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহ। তিনি তার ছেলে হযরত মাওলানা আনোয়ার শাহ সাহেবকে বলতেন, আনোয়ার তুই জানা মাওলানা ফয়জুর রহমানের সোহবতে বস, আমি যখন মাওলানা ফয়জুর রহমানের দিকে তাকাই তার সিনা কাটাকে একটা নূরের টুকরা দেখতে পাই, নূরই নূর দেখতে পাই, হ্যাঁ না। হযরত মাওলানা ফয়জুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহকে আমার দেখার তৌফিক হয়েছে, হযরতের সোহবতে বসার তৌফিক হয়েছে, আহা পুরা চেহারা দেখলে মনে হইতো নূর একদম ঝলমল করতেছে, চেহারা নূরে ঝলমল করতেছে। আখেরাত ছাড়া, আল্লাহর মহব্বত ছাড়া, দিন ছাড়া আল্লাহর মধ্যে কিচ্ছু জানতেন না। আর এটার প্রভাব এত প্রচন্ড ছিল যে কি বলবো। উনি হাফিজুর রহমতুল্লাহ আলাইহির ওই যে হুজুর ইলেকশন করছেন, তো ইনি হাফিজুজুরের খলিফা ছিলেন, হাটহাজারীর হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ এর খলিফা ছিলেন। হাকিমুল উম্মত থানভী একবার হাটহাজারীর হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহকে স্বপ্নে বললেন যে আব্দুল ওয়াহাব, এই যে ফয়জুর রহমান তো খেলাফতের যোগ্য, আমি তো ওরা খেলাফত দিই, তো তুমি খেলাফত দিয়ে দাও। পরে হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ খেলাফত দিয়ে দিয়েছেন। হাকিমুল উম্মতের একদম শীর্ষস্থানীয় খলিফারা তাকে খেলাফত দিয়েছেন, খেলাফত দিয়া তারা কৃতজ্ঞ খুশি যে মাওলানা ফজল রহমান সাহেবকে আমরা খেলাফত দিতে পারলাম। এই তো উনি হযরত হাফিজুজুরকে সমর্থন করছেন, হ্যাঁ না। সেই জন্য ময়মনসিংহ এর বড় মসজিদের কমিটি হুজুরের বিরুদ্ধে মিটিং ডাকছে, যে মসজিদের দোতলায় না জানি তিনতলায় মিটিং ডাকছে, যে এটা মানে সরকারিভাবে চাপ পড়ছে ওনার উপরে, খুব ওই ডিসি সাহেবের উপর কমিটির উপরে, কমিটির উপরে চাপ পড়ছে। পরে হুজুরকে ওখানে মিটিং এ ডাকছে, হুজুর গেছেন। আমি হুজুরকে অনেক মহব্বত করতাম, হুজুরও ভীষণ স্নেহ করতেন, তো কারুই উপরে যাওয়ার পারমিশন ছিল না কমিটির লোক ছাড়া। হুজুর উঠতেছেন, আমি সঙ্গে সঙ্গে উঠে চলে গেছি, গিয়া ওখানে বসে পড়ছি মিটিং এর মধ্যে। তারা তাদের অনেকেই কমিটির লোকেরা আমাকে চিনতেন, যাই হোক আমাকে আর কেউ কিছু বলেন নাই, তারা মনে করছেন যে হুজুরের সঙ্গে আসছে, সেজন্য আর কেউ কিছু বলেনি। তা আমার সুবিধা হয়েছে, কে কি বলতেছে সব শুনলাম। তো কমিটির যে সভাপতি ছিলেন বড় জাদ্রেল মানুষ, ভদ্র উচ্চ শিক্ষিত, জবানও দিচ্ছেন আল্লাহ তাকে, যাই হোক। তো সেই মানুষটা তখন বললেন যে হুজুর, আমরা তো সরকারি চাপের মুখে আছি, আমরা বিপদে পড়ে গেছি, আপনি সরকার অমুক দলের সমর্থক আর আপনি হাফিজুজুরকে সমর্থন করছেন, আমরা এখন বিপদে আছি, তা আপনি আবার বিজ্ঞাপন ছাইপে প্রচার করছেন যে হাফিজুজুরের পক্ষে, তা আপনি এটাকে উড্র করেন, কি কথা বুঝেন নি, উড্র করেন। ওই বুজুর্গ সব সকলের বক্তব্য শুনলেন, সবাই থামলে পরে সবাই বললেন যে হুজুরের কাছে আমরা হুজুরকে ভীষণ তারা সবাই মানতেন, শ্রদ্ধা করতেন, দায় পড়ে তারা এগুলো বলছেন। পরে বললেন যে এখন হুজুরের মুখে আমরা দুইটা কথা শুনতে চাই। হুজুর তখন বললেন যে ভাই হুজুর আমার হাফেজ হুজুর আমার মুরব্বী, আমি হুজুরকে সমর্থন দিছি, এটা আমি দিব না, হুজুর আমার মুরব্বী, আমি হুজুরকে ছাড়া কই যাই। আর আর হলো যে এখন আমি সমর্থন দিয়ে দিছি, তো এখন এরপরে আমি একটা কথা কুই ফেলাইছি, সেটার উড্র করে কেমনে কথা যেটা মুখ থেকে বাইর হয়ে যায় ওইটা কি ফেরত আনা যায়? ময়মনসিংহ ভাষায় বলছিলেন হুজুরে, যে কথা মুখ দিয়ে বাইর হয়ে যায় পরে কি ওইটা ফেরত নেওয়া যায়? ওটা তো বাইর হয়েই গেছে। এরপরে হুজুর সিরিয়াস কথা বলছেন, ঠিক আছে আপনারা যখন মনে করেন উড্র করা দরকার, ঠিক আছে তাহলে আমি মসজিদ থেকে উড্র হয়ে যাই, এটাই সহজ রাস্তা। তখন ভয়ে সবাই কাঁপতে থাকছে, জোর আমাদের মাফ করে দেন। সরকারের চাপে আমরা একটা কথা বলছি, বস এতটুকু আপনার সামনে বিষয়টা বলারই আমাদের বলাই উদ্দেশ্য ছিল, কিন্তু ফয়সালা তো হুজুর করবেন, এখন সব কথা ঘুরে দিছে, ফয়সালা তো হুজুর করবেন। হুজুর যদি বলেন যে না এটা যেভাবে আপনি আছেন সেভাবে, ঠিক আছে আমরা ওইটাই মানে নিলাম, তাহলে আর কোনো কথা নাই। হুজুর এই কথা বলেন না যে কথা এখন বলতেছেন, আমরা হুজুরের কাছে মাপ চাই। সবাই মাপ টাপ চায়া পরে হুজুরকে ঠান্ডা করে ফের বাড়িতে চলে গেছে। শুনতেছো প্রিয় বন্ধুরা, অথচ ওনার কোনো দল নাই, কোনো পার্টি নাই, কোনো শক্তি নাই, কিন্তু ওনার সঙ্গে আল্লাহ আছে, ব্যাপার তো সেখানে। হ্যাঁ, এরকম ডিসি সাহেব, এক ডিসি ওখানে নিয়োগ প্রাপ্ত হয়েছেন, উনি গিয়ে এরকম খবর শুনছেন যে এরকম ঘটনা। তো ডিসি তো ডিসি, তখনকার ডিসিরা তো এখনকার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল ছিলেন। তো ডিসি লোক পাঠাইছেন যে বড় মসজিদের ইমাম সাহেব হুজুরকে আমার সঙ্গে দেখা করতে বলো। তো সরকারি লোক আসছে, আয়সা বলছে হুজুর ডিসি সাহেব পাঠাইছেন আপনাকে ডাকছেন। হুজুর তখন বললেন যে ডিসি সাহেবের কাছে আমার তো কোনো দরকার নাই, দরকার থাকলে আমি তো যাইতাম, ওনার কোনো দরকার থাকলে উনি আইলেই পারে। পরে ওই সরকারি লোক ভয়ে কাঁপতে থাকছে, ভাই কার কাছে আসছি কি কোন বিপদে পড়ল। পরে ওই লোক ডিসির কাছে গেছে, গিয়া এই কথাই হুবহু শুনেছে, স্যার এ তো উনি তো এই কথা বলছেন। বলে আরে বাপরি ককি, আমি তো মরব। পরে ডিসি গাড়ি নিয়ে দে দৌড় সেখানে গিয়ে হাজির হয়েছেন, গিয়া হুজুর কাছে মাফ চাইছেন যে হুজুর আমি আপনারা চিনি নাই, আমি তো জানি না, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। সত্যিকার আল্লাহকে ভয় করে তো মাখলুক তাকে এইভাবে ভয় করে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সেখানে পার্টি পুটিতে কোনো কাজ হয় না, দল টলে কোনো কাজ হয় না। কি আর বলা, দেখো এইসব ঘটনা বলি যে বললাম একদম মুস্তানাদ ভাবে জানার আগে কিন্তু আমি বলিনি, হাওয়ার উপরে কথা একটা শুনলাম আর প্রচার করলাম না, বরং আমাদের বুজুর্গানের এমন ঘটনাগুলিও জানা আছে যেগুলো সারা জীবন খালি ভিতরেই রাজ হিসাবে জানি, কাউকে বলতে পারি না, ডর লাগে। এমন এমন আমাদের বুজুর্গদেরকে মানুষ যে কষ্ট দিচ্ছেন, মানুষ যে কষ্ট দিছে, সেতাইছে, জুলুম করছে, অপমান করছে, লাঞ্ছিত করছে, পরে তাদেরও বা পরিণাম কি দাঁড়াইছে। কিন্তু ঘটনাগুলির ধরনটা এমন যে এটা বলতে হিম্মত হয় না। কখনো বহু বছর আগে আমি বলছিলাম, কিন্তু এখন আর আমার সাহস হয় না, খুব বেশি ডর লাগে। যাই হোক, তো কেসা মানুষ ছিলেন সকল আকাবের দিন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সিলেটের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, দরগা শাহ জালাল মসজিদের ইমাম ও খতিব। আর ওই ওখানে ওই দরগা মাদ্রাসার যে মোহতামিম হাকিমুল ইসলাম কারি তেব সাহেব রহমতুল্লাহ আলী খলিফা, ভীষণ আজব বুজুর্গ ছিলেন। ওহো, আমাকে যে সকল বুজুর্গ আনে দিন বে ইন্তেহা স্নেহ করতেন, তাদের মধ্যে একজন এই বুজুর্গ ছিলেন। কথা কেউ বুঝতো না, আমরা বুঝবো কি, সিলেটিরা কেউ বুঝতো না, কোন সিলেটি ওনার বয়ান বুঝতো না। আমি তো আর জানি না, তা আমি যখন সিলেট গেলাম তো আমি জুমার নামাজে আগে আগে গিয়ে বসে গেছি যে বুজুর্গের বয়ান শুনব, নোট করব কি কি কথা বলেন। বহুতই উঁচু পায়ার সাহেব নিসবত বুজুর্গ ছিলেন এবং সিলেট শহরের কুতুব ছিলেন। হ্যাঁ, যাই হোক, পরে গেলাম, পুরো বয়ান শুনলাম, মাঝে মধ্যে হঠাৎ কোন এক আয়াত শরীফ পড়ছেন যে ওইটা আমি বুঝতে পারছি, আর কোন কথা আমি একদম বুঝিনি। মতলাকান, অনেকে বলে মতলকান, মতলকান তো সই না, কারণ আতলাকা ইউতলকি এতলাকান বা ফাল থেকে, এটা কি হবে, মতলকান হবে না মতলকান। এজন্য নানান এলাকার হুজুররা এলাকায় ভাবে উর্দু ফার্সি বলতে অভ্যস্ত, সহি কি এটা তালাশ করে না, যার কারণে হাজার হাজার তালবেলিম এগুলো শিখতে থাকে। কি যে পেরেশানি, কই যাব আমি, কোথায় যাই, কার কাছে এই দুঃখ কান্দি, এই দুঃখ বলি। যাই হোক, হযরত মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ এর বয়ান শুনলাম, কিছু বুঝলাম না। ওহো, পরে আমি মনে করলাম যে যারা শুনছে আশপাশে সিলেটি মানুষ, ওদের থেকে জিজ্ঞেস করে যে কি শুনছে, ওই কথাটা না হয় নোট করলাম। তো আশপাশে বসা যে সিলেটি লোকজন তাদেরকে বললাম, ভাই আপনারা তো সিলেটি। হ্যাঁ, হযরতের যে বয়ান আপনারা তো বুঝছেন, কোনা এক আমরা এক এক শব্দও বুঝিনি। আমি বলি ইয়া আল্লাহ, তো কি ব্যাপার, এক শব্দ বুঝেনি, তাহলে আপনারা কি বয়ান শুনেন। বলে না, সে মানে বয়ানও খুব লম্বা, মনে হয় যে 40 মিনিট 45 মিনিট এরকম টাইপের, কাফি লম্বা বয়ান, কিন্তু পুরা মাজমা মসজিদের একদম খামোশ, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, কোনো হরকত নাই, নড়চড় নাই, একদম এইভাবে সকলে বয়ান শুনল, কিন্তু কেউ কিছু বুঝে নেই। আমরা সিলেটিরা কিছু বুঝি না, আপনি বুঝবেন কোথেকে, আমরা সিলেটিরা কেউ কিছু বুঝি না। আমি বললাম, তাহলে আপনারা কি বয়ান শুনবেন, না ওনার সামনে কথা বলার কারো শক্তি নেই, আওয়াজ করার কারো শক্তি নেই। একবার নাকি ওই দরগাতে আন্দোলন হয়েছিল মুসল্লিদের, মানে কিছু লোকের পক্ষ থেকে এই দাবি উত্থাপিত হয়েছিল যে হুজুরের কথা বুঝি না, তো হুজুর ইমাম বদলানোর জন্য জোয়ান কোন ইমাম দেওয়া হোক, উনি বুড়া মানুষ, এখন আর ওনারা দিয়ে চলবে না। পরে এই সিলেট শহরের লোকেরা প্রচন্ড আন্দোলন করছে, হ্যাঁ এত বড় আল্লাহর উলির পিছনে আমরা নামাজ পড়ি, আমাদের তো বিশ্বাস যে আল্লাহ আকবর বললে আমাদের নামাজ কবুল হয়ে যায়, উনি যখন আল্লাহ আকবর বলেন তখনই আমাদের নামাজ কবুল হয়ে যায়, সেই ওনাকে বাদ দিয়ে ফের নতুন ইমাম, কোন ইমাম টিমাম মানি না, ওনার তো কোনো দল নাই কিন্তু দল খাড়া হয়ে গেছে। জি শুনতেছ ভাইরা, কিন্তু হুজুর এরকম মানুষ ছিলেন যে হাঁটতে থাকতেন ডান কোন দিকে বাম কোন দিকে, কোনো কিছুর খেয়াল থাকতো কিনা। একবার আমি আমার শেখ রহমতুল্লাহ আলাইহি সিলেট শহরে গেছেন, মহিউসুন্নাহ চৌধুরীর মানে চা বাগানের মালিক মহিউসুন্নাহ চৌধুরীর বাসায় হজরত ছিলেন, হজরত মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি সেখানে আসছেন দেখা করতে, দেখা করে পরে দরগা মাদ্রাসার দিকে যাইতেছেন, আমি রাস্তায় ছিলাম, তো আমি হুজুর যাইতেছেন আমি পিছে পিছে হাঁটতেছি, উনি যাইতেছেন একদম রাস্তার মাঝখান দিয়ে, মানে বুড়া মানুষ একেবারে, তো মানুষে ওই যে আসতেছে ওনারে দেখলি ভয় পায়, ভয় পেলে ডাইনে বামে সরে যায়, দেখলি সবাই ভয় পায়, ছেড়ে দিয়ে রাস্তা ছেড়ে দিয়ে ডাইনে বামে চলে এক্সাইট হয়ে একদম চলে যায়, আগে চলে যায়। এর মধ্যে একটা প্রাইভেট কার আসছে পিছন থেকে একদম, এখন তো ডাইনেও জায়গা নাই বাইরেও জায়গা নাই, গাড়ি যাওয়ার কোনো রাস্তা নাই, এখন ওই কারওয়ালা দাঁড়ায় থাকে চুপ করে, কোনো হরন টরন দেয় না, আর হুজুর কতটুক গেলে ও আগায় আবার দাঁড়ায় থাকে, হুজুর কতটুক গেলে ও আগায়। আমি বললাম আল্লাহ, কোনো পুলিশ নাই কোনো কিছু নাই, কিন্তু এই আল্লাহওয়ালার ভয়ের ছুটে কোন ক্রমে লোকটা হরণ পর্যন্ত দেওয়ার হিম্মত নেই। শুনতেছো প্রিয় বন্ধুরা, হার কে তরসাদ আজ হকু তাকওয়া গুজি তরসাদ আজ ও জিন্ন ইনস হার কে দি। হ্যাঁ, এই বুজুর্গ যতদিন জীবিত ছিলেন উনার, আমি পৃথিবীতে কোন ওলি আল্লাহকে এত বেশি স্বপ্নে দেখি না যতটা উনাকে স্বপ্নে দেখছি, কেবলই উনাকে আমি খালি স্বপ্নে দেখতাম বিভিন্ন আজীব আজীব হালতে। যাই হোক, আর এরপরে যাকে স্বপ্নে বেশি দেখছি আমি, তিনি মাওলানা শাহ আবরার হোসেন রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, হযরতকে হযরতের জীবদ্দশায় বারবার বারবার স্বপ্নে দেখতাম। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে আউলিয়াদের পথে চলার তৌফিক দান করুন। দেখো আল্লাহওয়ালাদের কথা আলোচনা করলেও সেখানে খাস রহমত নাযিল হয়, এটা সুফিয়ান সৌরির কাউল, তানজিলুর রহমা ইনদা যিকরিস সলিহিন। কিছু লোক এটাকে ডাইন বাম কিছু না তাহকিক করে ঝটসে এটাকে হাদিস নামে চালায় দেয়। কত কথাকে এইভাবে লোকের হাদিস নামে চালু করে দেয়। আলেমে দিনের জন্য উচিত না এরকম করা। না, কিছু পুরানা কিতাবাদের মধ্যে এরকম হয়তো এইভাবে লিখেও দিছে এটা হাদিস শরীফ, কিন্তু তাহকিক করা চাই, হ্যাঁ না? হ্যাঁ, তো ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলী বলতেন, আর কম বড় মানুষ ছিলেন তিনি ইমাম সুফিয়ান সৌরি, কত বড় মুহাদ্দিস এবং ফকিহ, মুহাদ্দিস ও ফকিহ। তিনি বলছেন এই কথা, এতটুকু সনদ কি কম? তানজিলুর রহমা ইনদা যিকরিস সলিহিন, আল্লাহ পাকের মকবুল বান্দাদের কথা যেখানে আলোচনা হয় সেখানে খাস রহমত নাজিল হয়, আর খাস রহমত দ্বারা খাস বন্দেগান পয়দা হয়, খাস আউলিয়া পয়দা হয়। শুনতে সুপ্রিয় বন্ধুরা, তর্জমা করার জন্য ফাহমি দিন জরুরি। রহমত তো একটা আম রহমত আছে, এটা পাইকারি ভাবে সারা জাহানের মানুষে পায়, নমরুদেরও ভাগে পড়ে, ইবলিসেরও ভাগে পড়ে, সেই রহমত এখানে থোড়াই মুরাদ। এখানে রহমত মারি যে ওই রহমত যেটা মকবুল বন্দা, যার আলোকে যার কারণে তৈরি হয়, আল্লাহ পাকের খাস বন্দে গানের রুহের যে খোরাক সেই রহমত নাজিল হয়। মাকবুলিনের তাজকেরা হইল, আলোচনা হইল। হযরত হাকিমুল উম্মত থানবী তো বলছেন এই কথা, আউলিয়াউল্লাহর কথা, আরেফিনের কথা যদি কারো জেহনে খালি এমনি খেয়ালে আসে, সাথে সাথে তার কলবে নূর পয়দা হয়ে যায়। অনেকের এটা বুঝে আসে না, নমরুদের কাছে বসে থাকলে কি নূর হবে না জুলমত? তো সিদ্দিকে আকবরের কাছে বসে থাকলে কি হবে তাহলে? আর যদি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বসে থাকে তাহলে কি হবে? নূর ওয়ালা লোকের সোহবতে বসলে নিঃসন্দেহে কলবে নূর আসে। ইজলিস বিনা নূর মিন সাআতান, আসো ভাই একসাথে বসি, কলবের নূর বাড়াই। শুনতেছ প্রিয় বন্ধুরা, সোহবতে আহলুল্লাহর বরকতে অন্তরে নূর বাড়ে, আজিমুশা নূর পয়দা হয়, খাস নূর পয়দা হয়, খাস নূর, আম নূর না, খাস নূর। আল্লাহওয়ালাদের দেখলেও যথেষ্ট হয়ে যায় মানুষের জিন্দগি গড়ার জন্য এবং আল্লাহওয়ালা হওয়ার জন্য। তার দলিল হলো যে ওই হাদিস শরীফ যে ওয়াজাবাত মাহাব্বাতিল মুতাহাব্বিনা ফিয়া, ওখানে শেষে আছে ওয়াল মুতাযাবিনা ফিয়া, যাদের আপোষে খালি সাক্ষাৎটুকু হলো, আল্লাহ পাক বলে যে তাদের জন্য আমার মহব্বত ওয়াজিব হয়ে যায়। এই হাদিসে পাক থেকে প্রমাণিত, ফিয়া মানে আল্লাহর জন্য যার সঙ্গে সাক্ষাৎ। আল্লাহর জন্য সাক্ষাৎ কি নমরুদের সঙ্গে হবে, সিনেমাওয়ালার সঙ্গে হবে, সুদখোরের সঙ্গে হবে? তো জাহের কথা আল্লাহর জন্য সাক্ষাৎ কোন আল্লাহওয়ালার সঙ্গেই হবে, হ্যাঁ না? তো আল্লাহর জন্য কোন আল্লাহওয়ালার সঙ্গে যদি সাক্ষাৎ হয় তাহলে এটা আল্লাহ পাকের খাস মকবুল বন্দা হওয়ার জরিয়া হয়ে যায়। তাহলে উনকো দেখলে না ভি কাফি হো যাতে, হাকিম উম্মতের কথা কতটা বাস্তব বলছেন হযরত। হযরত হাকিম উম্মতের অসংখ্য মলফুজ আছে, আকাবের বহুত কথা আছে এরকম যেগুলোর দলিল জানা নাই আমার, কিন্তু আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের মেহরবানিতে কোরআন ও হাদিস থেকে দালায়েল আসতে থাকে সামনে। আল্লাহ পাকের মেহরবানি এটা, হ্যাঁ, কারো গায়ের জোর না, মি দেহা দিয়াজ দা, হ্যাঁ না? কি এটা যে বজুরে বাজু নিস্ত, কি শব্দ আছে, এই সাদত বজুরে বাজু নিস্ত, তা না বখশাত খুদায় বখশিন্দা, দেনেওয়ালা আল্লাহ যখন দেন তো পায় বান্দা, নাহলে গায়ের জোরে এগুলো পাওয়া যায় না। সারাদিন তালাশ করতে থাকতে হয় হাজার হাজার পৃষ্ঠা, তারপরও দলিল খুঁজে পাওয়া যায় না, আল্লাহ পাক দিয়ে দিলে মুহূর্তে পাওয়া যায়। যাই হোক ভাই, আজকে কাফি লম্বা হয়ে গেছে মজলিস। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবী। তো অহংকার থেকে নিজেকে মুক্ত রাখা চাই কি না, এটার এটাই তরিকা যে নিজের এলেম আমল যে কোনো গুণাবলী মনে করা চাই যে বেলা ইস্তেকাক আমার কোনো যোগ্যতা এবং হকদারি ছাড়া আল্লাহ পাকের শুধু অনুগ্রহ, এটা আল্লাহ পাকের দান। আল্লাহ পাক কাউকে কালো বানাইছেন, কাউকে শ্যামলা, কাউকে ফর্সা, যাকে যেরকম ইচ্ছা করছেন আল্লাহ পাক বানাইছেন। কারো চোখ ছোট, কারো ডাগর নয়ন, বড় বড় আন্ডা আন্ডা, আল্লাহ পাক যেভাবে বানাইছেন, আল্লাহ পাক যেই গুণাবলী আমার মধ্যে আছে, যে ইলম আমল যা কিছু, এটা সিরফ এবং সিরফ আল্লাহ পাকের দান। এটা নিয়ে আমার গর্ব করা হেমাকত, জাহালত এবং ইবলিসিয়ত। ওয়ালাউলা ফযলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইযাকি মান ইয়াশা। ইয়াতে পাক প্রমাণ যার মধ্যে আচ্ছা গুণাবলী আছে সিরফ আল্লাহ পাকের দান, আল্লাহ পাকের মেহরবানি। বান্দা মুজাহাদা করে, কাসব করে, কিন্তু এই কাসব কাফি না ফজল ইলাহি মুতাওয়াজ্জি না হইলে, শুধু কাসবে কোনো কাজের না, যদি না আল্লাহ পাকের ফজল মুতাওয়াজ্জি হয়। সেটা কি আল্লাহ পাক আয়াতে পাকে বলছেন, তোমার মেহনত তুমি করো, কিন্তু আমি ওদিকে মুতাওয়াজ্জি না হলে তোমার কাজই হবে না, কিছুই হবে না।